আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 12 সেপ্টেম্বর, 28 ভাদ্র এবং ফার্সি 31 শাহরিবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 13,780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই পেজ থেকে facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গ্রেট ব্রিটেন থেকে পুরোপুরি স্বাধীনতা অর্জনে অস্ট্রেলিয়ার প্রচেষ্টা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত ফেরত না পাঠাতে পারলে বাংলাদেশ অনিরাপদ হয়ে উঠবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য সম্পর্কে একটি প্রতিবেদন। এরপর শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের তেল আবিব ও হাইফাতে হামলা চালানোর জন্য উন্নত ড্রোন তৈরি করেছে ইরান, জানিয়েছেন কমান্ডার কিয়মার সাইদারি। লেবাননের জ্বালানি মন্ত্রী বলেছেন, ইরানের অনুদানকৃত তেলের চালান পৌঁছার পরই সেদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সংস্কার করা হবে। বাংলাদেশের পুলিশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসতে পারে বলে ফখরুলের মন্তব্য। ওবায়দুল কাদের বললেন, বিএনপি ষড়যন্ত্রের মূল হোতা। এবং ভারতের জ্ঞানবাপী মসজিদ মামলায় মুসলিম পক্ষের আপত্তি খারিজ করে শুনানির সিদ্ধান্ত নিয়েছে আদালত। হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি চলছে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন, আলবেনিয়ায় সাইবার হামলার দাবি আমরা প্রত্যাখ্যান করছি। ইরান থেকে সাইবার হামলা চালানো হয়েছে এই অভিযোগ করে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আলবেনিয়া। নাসের কানআনি আজ তেহরানে এক সংবাদ সম্মেলনে আলবেনিয়ার দাবি প্রত্যাখ্যান করে আরও বলেছেন, ইরান নিজেই এ পর্যন্ত বহুবার সাইবার হামলার শিকার হয়েছে। এর আগে ইরানের পারমাণবিক অবকাঠামোর উপর সাইবার হামলার ঘটনা ঘটেছে, কিন্তু কোন দেশের পক্ষ থেকেই এ ব্যাপারে প্রতিবাদ বা প্রতিক্রিয়া জানানো হয়নি। ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএর 2015 সালের প্রতিবেদনে ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে তার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়েছেন ইরানের এই মুখপাত্র। সম্প্রতি ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আলবেনিয়া এবং জোরপূর্বক ইরানি দূতাবাসের তল্লাশি চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির সরকারের এ ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইরান সরকার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়মার সাইদারি বলেছেন,
তার দেশ ইহুদিবাদী ইসরায়েলের তেল আবিব এবং হাইফা বন্দর নগরীতে হামলা চালানোর জন্য উন্নত মানের ড্রোন তৈরি করেছে। তিনি বলেন, যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হয় তাহলে এসব ড্রোন ব্যবহার করবে ইরান। জেনারেল কিওমার্স হায়দারি বলেন, প্রথম দিকে যে আরাশ ওয়ান ড্রোন বানানো হয়েছিল তার আধুনিক সংস্করণ হচ্ছে আরাশ টু ড্রোন। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ওয়ানকে এই তথ্য জানান তিনি। ইরানের এই সামরিক কর্মকর্তা জানান, নতুন এই ড্রোনের অনন্য কিছু বৈশিষ্ট্য এবং সক্ষমতা রয়েছে। হামলা চালানোর আগে এই ড্রোন বেশ কয়েকবার লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য যাচাই করে নিতে পারে। জেনারেল কিওমার্স হায়দারি বলেন, এই আরাশ বিশেষভাবে ইসরায়েলের হাইফা এবং তেল আবিবে হামলার জন্য তৈরি করা হয়েছে। জেনারেল হায়দারি বলেন, আগামী সামরিক মহড়ায় এই ধরনের সক্ষমতা দেখানো হবে। লেবাননের জ্বালানি মন্ত্রী ওয়ালিদ ফায়াজ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে অনুদানকৃত তেলের চালান খুব শিগগিরই বৈরুতে এসে পৌঁছাবে এবং তার উপর ভিত্তি করে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সংস্কার করা হবে। এক্ষেত্রে ইরানের তেলের চালান হবে বৈরুতের পরিকল্পনার মৌলিক বিষয়। গতকাল ফায়াজ বলেন, ইরান থেকে বিনামূল্যে তেল সরবরাহ লেবাননের জ্বালানি মন্ত্রণালয়কে শক্তিশালী করবে, যার ভিত্তিতে এই খাতে অর্থ এবং গ্রাহকদের কাছে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো যাবে। গতকাল ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মুস্তাফা আমানির সঙ্গে বৈঠকের পর লেবাননের জ্বালানি মন্ত্রী এই বক্তব্য দেন। এর দুই দিন আগে খবর বেরিয়েছিল যে রাষ্ট্রদূত মুস্তাফা আমানি লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে দেখা করে ইরানের পক্ষ থেকে বিনামূল্যে উপহার হিসেবে তেল পাঠানোর প্রস্তাব দিয়েছেন। লেবানন যখন নানামুখী অর্থনৈতিক সংকটে ভুগছে, তখন ইরানের পক্ষ থেকে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ এই তেল পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। লেবানন বর্তমানে এতটাই জ্বালানি সংকটে ভুগছে যে অনেক বসতবাড়ি এবং বাণিজ্য কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশের পুলিশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসতে পারে বলে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন সে বিষয়ে প্রতিক্রিয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিষেধাজ্ঞার ষড়যন্ত্রের মূল হোতা। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যাচার, রাষ্ট্রদ্রোহ ও উস্কানিমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পুলিশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসতে পারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য থেকে বোঝা যায় তারাই নিষেধাজ্ঞার ষড়যন্ত্রের মূল হোতা। বিএনপি পুলিশকে নতুন করে প্রতিপক্ষ বানাচ্ছে। বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করবে, পুলিশের উপরে হামলা করবে, আর পুলিশ কি চেয়ে থাকবে? এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রের জনগণ ও জানমালের নিরাপত্তা রক্ষায় দেশের পুলিশ বিধিবদ্ধ দায়িত্ব পালন করবে। বিএনপি এখনও অতীত থেকে শিক্ষা গ্রহণ করেনি উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, তারা এখনও তাদের অতীতের ভুলের মাশুল দিচ্ছে। এখনও যদি বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না আসে তাহলে ব্যালটের মাধ্যমে জনগণ উপযুক্ত জবাব দেবে। সরকারের পদত্যাগ দাবি করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যকে মামাবাড়ির আবদার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল। জনগণ আওয়ামী লীগকে 5 বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, কাজেই মেয়াদ শেষে যথাসময় সংবিধানসম্মতভাবে নির্বাচন হবে, কারণ নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। এদিকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং আটককৃত জামাত শিবিরের নেতাকর্মী ও কারাবন্দী আলেম ওলেমাদের মুক্তির দাবিতে জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আজ সোমবার রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, ভারতের উত্তরপ্রদেশে জ্ঞানব্যাপী মসজিদ মামলায় বারাণসী জেলা আদালত মুসলিম পক্ষের আপত্তি খারিজ করে হিন্দুত্ববাদীদের আবেদনে সাড়া দিয়েছেন। আদালত বলেছেন মামলাটি শুনানিযোগ্য। মুসলিম পক্ষ হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের উত্তরপ্রদেশে জ্ঞানব্যাপী মসজিদ মামলায় বারাণসী জেলা আদালত মুসলিম পক্ষের আপত্তি খারিজ করে হিন্দুত্ববাদীদের আবেদনে সাড়া দিয়ে মামলাটি শুনানিযোগ্য বলে জানিয়েছে। আগামী 22 সেপ্টেম্বর ওই মামলার শুনানি হবে। আদালতের এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিম পক্ষ হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। 2021 সালের 18 আগস্ট পাঁচজন হিন্দু মহিলা জ্ঞানব্যাপীর মা শৃঙ্গার গৌরী এবং মসজিদের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজার্চনার অনুমতি চেয়েছিলেন বারাণসী দায়রা আদালতে। এরপর দায়রা আদালতের বিচারক রবি কুমার দিবাকর নিযুক্ত কমিটি মসজিদের জরিপ ও ভিডিওগ্রাফির নির্দেশ দিয়ে পর্যবেক্ষক দল গঠন করে। আদালতে আবেদনকারী পাঁচজন মহিলার নেতৃত্বে রয়েছেন দিল্লির রাখি সিং, বাকি চার মহিলা হলেন বেনারসের সীতা সাহু, মঞ্জু ব্যাস, লক্ষ্মীদেবী এবং রেখা পাঠক। 2022 সালের 26 এপ্রিল বারাণসীর সিভিল কোর্ট জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে ভিডিওগ্রাফি এবং জরিপের নির্দেশ দিয়েছিল। জ্ঞানব্যাপী আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আইনজীবী অভয়নাথ বারাণসী জেলা আদালতে জানিয়েছিলেন, 1991 সালে ধর্মীয় উপাসনা স্থল রক্ষা বিশেষ ব্যবস্থা আইন অনুযায়ী এ সংক্রান্ত আবেদনের শুনানি হতে পারে না। তিনি বলেন, ব্রিটিশ আমলেও জ্ঞানব্যাপীর জমিতে মন্দির গড়ার দাবি উঠেছিল। 1936 সালে বারাণসীর আদালতে সেই আবেদন জানানো হলেও জ্ঞানব্যাপীতে নামাজের অধিকার বজায় থাকে 1937 সালের রায়ে। 1942 সালে এলাহাবাদ হাইকোর্টও সেই রায় বহাল রেখেছিল। অন্যদিকে হিন্দুত্ববাদী পক্ষের আইনজীবী বিষ্ণু জৈন এবং হরিশঙ্কর জৈনের দাবি, 1991 সালের আইন জ্ঞানব্যাপীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাদের দাবি, 1947 সালের পরেও শৃঙ্গার গৌরী স্থলে পূজার্চনার প্রমাণ রয়েছে। অবশেষে জেলা আদালত মামলাটি শুনানিযোগ্য বলে সিদ্ধান্ত ঘোষণা করায় এ সম্পর্কে হিন্দুত্ববাদীদের পক্ষের আইনজীবী মঞ্জু ব্যাস বলেছেন, ভারত আজ খুশি, আমার হিন্দু ভাই বোনেদের এটি উদযাপনের জন্য প্রদীপ জ্বালানো উচিত, আজ দেশে দীপাবলি উদযাপিত হবে। ওই বিষয়ে মাওলানা খালেদ রশিদ ফিরিঙ্গি মাহালি বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, এরপর সবাই আশা করেছিল এখন আমাদের দেশে মন্দির মসজিদ নিয়ে বিবাদ হবে না, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের বিষয় সামনে আসছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেছেন তিনি এখন আর রাশিয়ার সঙ্গে আলোচনা চান না। তিনি গতরাতে মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমি বর্তমানে রাশিয়ার পক্ষ থেকে গঠনমূলক আলোচনার আগ্রহ দেখছি না। আসলে আমি নিজেও এমন কারোর সঙ্গে আলোচনা করব না যিনি আলটিমেটাম দেন। জেলেনস্কি আরও বলেছেন, ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেখান থেকে সেনা সরিয়ে নিলেই কেবল দুই দেশের মধ্যে সমঝোতা হতে পারে। গতকাল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়া ওয়ান টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার বিরোধী নয় মস্কো, তবে কিয়েভের পক্ষ থেকে এক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে যা দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনাকে জটিল করে তুলবে। গত 21 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান চালাচ্ছে রাশিয়া। এরপরই ইউরোপ ও আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্কে টানাপোড়েন আগের চেয়ে আরও বেড়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জাপোরিজিয়া পরমাণু স্থাপনায় ইউক্রেনের হামলা চলতে থাকলে ভয়াবহ পরিণতি হতে পারে। তিনি রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক টেলিফোন আলাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইউক্রেনের জাপোরিজিয়া আকারের দিক দিয়ে ইউরোপের সর্ববৃহৎ এবং গোটা বিশ্বের 10তম পরমাণু স্থাপনা। গত 24 ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরু করার পরপরই এটি দখল করে নেয় রাশিয়া। ইউক্রেন অভিযোগ করছে রাশিয়া ওই স্থাপনায় ভারী সমরাস্ত্র মজুত করছে, যদিও মস্কো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বিগত কয়েক সপ্তাহে এই পরমাণু স্থাপনার উপর মর্টার ও কামানের গোলাবর্ষণ বেড়ে গেছে। রাশিয়া ও ইউক্রেন এসব হামলার জন্য পরস্পরকে অভিযুক্ত করছে। হামলা অব্যাহত থাকলে যে কোনো সময় স্থাপনাটি চেরনোবিলের পরিণতি ভোগ করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট পুতিন তার ফরাসি সমকক্ষ ম্যাক্রনকে বলেন, ইউক্রেন নিয়মিত বিরতিতে জাপোরিজিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে স্থাপনাটির রেডিও অ্যাক্টিভ বর্জ্যের সংরক্ষণাগারে হামলা চালাচ্ছে ইউক্রেনের সেনারা, যা ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। তুরস্কের একটি কার্গো জাহাজের উপর গ্রিসের উপকূলরক্ষীরা গুলি চালিয়েছে। শনিবার এজিয়ান সাগরের উপকূলে এই ঘটনা ঘটে। কামোরোসের পতাকাবাহী রোরো জাহাজ আনাতোলিয়ান গ্রিসের গুলিতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্ক দাবি করেছে গ্রিসের উপকূলরক্ষীরা ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র দিয়ে জাহাজে গুলিবর্ষণ করে। অন্যদিকে গ্রিসের উপকূলরক্ষীরা বলছে তুর্কি জাহাজকে লক্ষ্য করে শুধুমাত্র সতর্কতামূলক ফাঁকা গুলি চালানো হয়। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতাবন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গ্রেট ব্রিটেন থেকে পুরোপুরি স্বাধীনতা অর্জনের বিষয়টি অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনা শুরু হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী গাজী আব্দুর রশিদ।
ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গ্রেট ব্রিটেন থেকে পুরোপুরি স্বাধীনতা অর্জনের বিষয়টি অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনা শুরু হয়েছে। গ্রেট ব্রিটেন থেকে একটি স্বাধীন প্রজাতন্ত্র হওয়ার জন্য 1999 সালে অস্ট্রেলিয়ায় একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 55% মানুষ এর বিরোধিতা করেছিল। কিন্তু দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সাথে সাথে অস্ট্রেলিয়ার রাজনীতিবিদরা, বিশেষ করে রিপাবলিকানরা, আবারও ব্রিটেনের কাছ থেকে অস্ট্রেলিয়ার স্বাধীনতার বিষয়টি তুলে ধরেছে। অস্ট্রেলিয়ার বিশিষ্ট রিপাবলিকান রাজনীতিবিদ এবং গ্রিনস দলের নেতা অ্যাডাম বান্ড দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এক ঘোষণায় বলেছেন, এখন অস্ট্রেলিয়াকে এগিয়ে যেতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আমাদের অস্ট্রেলিয়ার আদিবাসীদের সাথে একটি চুক্তি সম্পাদন করতে হবে এবং আমাদের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। অস্ট্রেলিয়ান রিপাবলিকান মুভমেন্ট নামে পরিচিত স্বাধীনতাপন্থী সংগঠনটিও ঘোষণা করেছে যে রানী 1999 সালের গণভোটের সময় অস্ট্রেলিয়া সম্পূর্ণ স্বাধীন দেশ হওয়ার অধিকারকে সমর্থন করেছিলেন এবং নিশ্চিত করে দিয়ে বলেছিলেন, এটা অস্ট্রেলিয়া জনগণের বিষয় এবং তারা একাই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। যদিও সে সময়ে গণভোটে অংশগ্রহণকারী 50%-এরও বেশি ব্রিটেন থেকে স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, এখন সময় এসেছে অস্ট্রেলিয়ায় দেশপ্রেমিক মনোভাব নিয়ে একটি প্রজাতন্ত্রী ব্যবস্থা প্রতিষ্ঠার এবং রাষ্ট্রপতি হওয়া উচিত একজন অস্ট্রেলিয়ান নাগরিকের। অস্ট্রেলিয়ার উপর ব্রিটিশ সার্বভৌমত্ব 1788 সালের দিকে প্রতিষ্ঠিত হয়, যখন ব্রিটিশ নৌবাহিনী সিডনিতে আসে। প্রায় 5 বছর আগে ব্রিটেনের কাছ থেকে অস্ট্রেলিয়ার স্বাধীনতার অনুরোধ শুধুমাত্র অস্ট্রেলিয়ার প্রজাতন্ত্রী ব্যবস্থার সমর্থকদের দ্বারা উত্থাপিত হয়নি, বরং অস্ট্রেলিয়ার 7টি অঞ্চল ও রাজ্যের প্রধানরা ব্রিটিশ রাজতন্ত্রের শাসন থেকে এই দেশকে প্রত্যাহারের দাবিতে একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন। অস্ট্রেলিয়ার স্থানীয় রাজনীতিবিদদের একজন মিসেস থর্প এ বিষয়ে বলেছেন, অস্ট্রেলিয়ার পতাকা এই ভূখণ্ডের উপনিবেশের প্রতিনিধিত্ব করে এবং স্থানীয়দের প্রতিনিধিত্ব করে না, তাই অস্ট্রেলিয়ার উপর ব্রিটিশ ঔপনিবেশিক ব্যবস্থার অবৈধ দখলের অবসান ঘটাতে হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গারা অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তা সহ সব ধরনের ঝুঁকি তৈরি করেছে। তাদের দ্রুত মিয়ানমারে ফেরত না পাঠাতে পারলে বাংলাদেশ অনিরাপদ হয়ে উঠবে। এ বিষয়ে এখন রয়েছে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমার আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গারা অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তা সহ সব ধরনের ঝুঁকি তৈরি করেছে। তাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠাতে না পারলে বাংলাদেশ অনিরাপদ হয়ে উঠবে। আজ সোমবার চার দিনব্যাপী ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনার 2022 এর সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
বাংলাদেশ has given shelter to more than 1.2 million forcibly displaced Myanmar nationals. Apart from their own miseries, their prolonged presence is causing serious impact on the economy, environment, security and socio-political stability of Bangladesh.
Bangladesh Navy o US Army Pacific er joutho ayojone রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনারের বিষয়বস্তু হল ইন্দো প্রশান্ত মহাসাগরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার সম্ভাবনা এবং চ্যালেঞ্জ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শান্তি রক্ষা আমাদের সাংবিধানিক অঙ্গীকার, তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। মিয়ানমারকে অনুরোধ করছি তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে। শেখ হাসিনা বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। বাংলাদেশ এই নীতিতে বিশ্বাস করে। বর্তমান বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত চ্যালেঞ্জিং ইস্যু। এর আগে গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও মিয়ানমারের সীমান্ত বাহিনী বিদ্যমান ব্যবস্থায় সংলাপ ও আলোচনার মাধ্যমে সীমান্তে উত্তেজনা এড়াতে চায় বাংলাদেশ। বাংলাদেশ সংলগ্ন মিয়ানমার সীমান্তে গোলাগুলির প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, মূলত এটি মিয়ানমারের অভ্যন্তরে দেশটির বিদ্রোহীদের বিরুদ্ধে একটি পদক্ষেপ। পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 10 কিলোমিটার দূরে গোলাগুলির ঘটনা ঘটলেও বিজিবি সতর্ক রয়েছে। সীমান্তে যাতে কোনো উত্তেজনা সৃষ্টি না হয় সেজন্য চেষ্টা চলছে। আমরা অত্যন্ত সতর্ক রয়েছি। এর আগে বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে মর্টার শেল নিক্ষেপ, সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে নির্বিচারে বিমানের হামলা ও গুলি চালানো এবং আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ জানিয়েছে। উল্লেখ্য, গত 3 সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুমধুম ইউনিয়নের BOP 40 ও 41 নম্বর পিলারের কাছে মিয়ানমারের 2টি হেলিকপ্টার ও 2টি বিমানকে দেখা যায়। ওই ঘটনায় বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াও মোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। বৈঠকে রাষ্ট্রদূতকে জানানো হয়, এ ধরনের কর্মকাণ্ড শান্তিকামী জনগণের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমান্ত চুক্তি লঙ্ঘন এবং প্রতিবেশী সুসম্পর্কের পরিপন্থী। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
এখন রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও আমি একটি বাণী শুনিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম বলেছেন, আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম পন্থা হল নামাজ, মা বাবার প্রতি সদাচরণ এবং হিংসা, স্বেচ্ছাচার, অহংকার ও দাম্ভিকতা পরিহার করা।
আমরা সবাই এই মূল্যবান বাণীটির আলোকে নিজেদের জীবন করার চেষ্টা করব। এই আহ্বান রেখে নজর দিচ্ছি চিঠিপত্র ও ইমেলের দিকে। আসরের প্রথম মেলটি এসেছে বাংলাদেশের মাদারীপুর জেলার শ্রীনাথদীর স্বপ্ন সংগ্রাম শ্রোতা ক্লাব থেকে, আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি মোহাম্মদ রাসেল শিকদার। তিনি আমাদের দুটি সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন। প্রথমটি হচ্ছে শিশু কিশোরদের জন্য পরিবেশিত অনুষ্ঠান রংধনুর আসর, অন্যটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
রাসেল ভাই লিখেছেন, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান অনুষ্ঠানের একটি পর্বে মধ্যযুগের বিখ্যাত বিজ্ঞানী আধুনিক বীজগণিতের জনক আল খাওয়ারিজমি সম্পর্কে জানতে পেরে ভালো লেগেছে। অনুষ্ঠানটি ছিল বেশ তথ্যবহুল, আর রংধনু আসরে প্রচারিত তোতা পাখির পরিণতি গল্পটি ছিল বেশ উপভোগ্য ও শিক্ষণীয়। অনুষ্ঠানের শেষের দিকে শিশু শিল্পী সারামনের কণ্ঠে বরিশালের ভাষার গানটি আমার কাছে অনেক ভালো লেগেছে।
একই অনুষ্ঠান সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা করণী থেকে বিধান চন্দ্র সেন্নাল লিখেছেন, রংধনু অনুষ্ঠানে তোতা পাখির পরিণতি শীর্ষক সুন্দর শিক্ষণীয় গল্পে আমরা এই শিক্ষা পাই যে কোনোভাবেই অন্যকে নকল বা অনুকরণ করা উচিত নয়। সুন্দর গল্প শেষে বরিশালের একটি আঞ্চলিক গান এবং সবশেষে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়ার নওরোজ আরিনার সাক্ষাৎকার বেশ উপভোগ্য ছিল।
রংধনু আসর সম্পর্কে মতামত জানানোয় রাসেল শিকদার ও বিধানচন্দ্র সান্যাল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের ময়মনসিংহ শহর থেকে এ এস মাহমুদ শুকুর পাঠিয়েছেন এবারের মেলটি। মাহমুদ ভাই নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন এবং সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ, তবে নতুন আঙ্গিকে শুরু হওয়া প্রিয়জনে ইমেল পাঠালেন সম্ভবত এই প্রথম। মাহমুদ ভাই লিখেছেন, রেডিও তেহরান বর্তমানে একটি জনপ্রিয় গণমাধ্যম, চেষ্টা করি নিয়মিত শোনার। পশ্চিমা গণমাধ্যমগুলো যখন মিথ্যাচারের মাধ্যমে মুসলিম বিদ্বেষী সংবাদ প্রচার করছে, তখন সম্পূর্ণ ভিন্নধর্মী অনুষ্ঠান ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষকে বিমোহিত করে যাচ্ছে রেডিও তেহরান। আমার মতে রেডিও তেহরানের মাধ্যমে অনেক শেখার ও জানার আছে।
পশ্চিমা গণমাধ্যমের সাথে রেডিও তেহরানের পার্থক্য তুলে ধরায় এ এস মাহমুদ শুকুর ভাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের পর এবার ভারত থেকে আসা দুটি মেইলের দিকে নজর দিচ্ছি। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে এগুলো পাঠিয়েছেন মনীষা রায়। তিনি লিখেছেন, 21 আগস্ট প্রচারিত সুখের নীড় অনুষ্ঠানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতার উদাহরণ ও উপমা সহকারে কুর্দি নারীদের অবদানের কথা জানতে পেরে ভালো লেগেছে। কুর্দি নারীরা সংসার ধর্ম পালন সহ যুদ্ধ ও অন্যান্য সকল কাজে সমান পারদর্শী। কুর্দি নারীদের সম্পর্কে বিস্তারিত তুলে ধরে অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানায়। আরেকটি মেইলে এই শ্রোতাবন কাজী নজরুল ইসলামের নারী কবিতার আবৃত্তি শুনতে চেয়েছেন।
সুখের নীড় অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যে কবিতাটি শুনতে চেয়েছেন তা বাজিয়ে শোনাবো আজকের অনুষ্ঠানের শেষের দিকে। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন।
বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেলটি। প্রীতি ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি আমাদের খুব ভালো লাগে। রোগ ও চিকিৎসা বিষয়ক নানা পরামর্শ পেয়ে থাকি এ অনুষ্ঠান থেকে। গত 24 আগস্ট প্রচারিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর তাজুল ইসলাম। আলোচ্য বিষয় ছিল সিজোফ্রেনিয়া। গত পর্ব এ নিয়ে আলোচনা করা হয়েছিল। এসব আলোচনা থেকে আমরা সিজোফ্রেনিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি।
স্বাস্থ্য কথা অনুষ্ঠান থেকে উপকৃত হচ্ছেন জেনে ভালো লাগলো। আশা করি আগামীতেও ভিন্ন ভিন্ন বিষয়ে লিখে জানাবেন। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া থেকে, আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া। তিনি লিখেছেন, রেডিও তেহরান তার সাধ্যের মধ্যে শ্রোতা বান্ধব অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্নভাবে শ্রোতাদের আকৃষ্ট করার জন্য IRIB ফ্যান ক্লাবের মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করছে। উপহার সামগ্রী ও সনদপত্র পাঠিয়ে শ্রোতাদের মন জয় করে চলেছে, ফলে শ্রোতারা উপহার সামগ্রী পেয়ে অতি উৎসাহিত হয়ে অনুষ্ঠান শোনার প্রতি আকৃষ্ট হচ্ছে। আগামীতে রেডিও তেহরান সবার মনের মতো করে অনুষ্ঠান সাজিয়ে বিশ্ব দরবারে এক নম্বর বেতারের তালিকায় নাম লেখাবে বলে আমার প্রত্যাশা।
চিঠির শেষাংশে এ শ্রোতা বন্ধু একটি প্রশ্ন করেছেন, দেখতে পাচ্ছি তিনি জানতে চেয়েছেন রেডিও তেহরান বর্তমানে কতটি ভাষায় কত ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার করে।
ভাই আব্দুল হাকিম মিয়া, আপনার অবগতির জন্য বলছি, IRIB ওয়ার্ল্ড সার্ভিস বর্তমানে 25টি ভাষায় প্রতিদিন 60 ঘন্টার অনুষ্ঠান প্রচার করে থাকে। এছাড়া কয়েকটি ভাষায় কেবল ওয়েবসাইট পরিচালনা করে থাকে।
বাংলাদেশের পর আবারও ভারতের চিঠির দিকে নজর দিচ্ছি। ইরানের ঠিকানায় ডাকযোগে এই চিঠিটি পাঠিয়েছেন প্রদীপ রায়। এই শ্রোতাবন্ধুর ঠিকানা হচ্ছে গ্রাম সারাজধার এবং জেলা পূর্ব বর্ধমান। তিনি লিখেছেন, রেডিও শোনা আমার একটা হবি। আপনাদের ঠিকানা আমার এক বন্ধুর নিকট পেলাম। আমি ইরানের বাংলা অনুষ্ঠানের শ্রোতা হতে ভীষণ ইচ্ছুক। কাইন্ডলি আমার নাম ও ঠিকানা আপনাদের মেইলিং লিস্টে লিখে নেবেন এবং রেডিও তেহরান বাংলার অনুষ্ঠান সূচি ও ম্যাগাজিন পাঠাবেন।
ভাই প্রদীপ রায়, আপনার ডাক যোগাযোগের ঠিকানাটি আমাদের কাছে সংরক্ষণ করে রাখলাম। আশা করি আমাদের অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানাবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 27 আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আহ্বান রেডিও শ্রোতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন রেডিও তেহরানের ভারত মনিটর SM নাজিমুদ্দিন। কলকাতার শ্রোতা সম্মেলন কেমন হয়েছে এবং রেডিও তেহরান সম্পর্কে শ্রোতারা কে কি বলেছেন তা জানতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নাজিম ভাই।
কলকাতায় গত 27 আগস্ট আহ্বান রেডিওর একটি শ্রোতা সমাবেশ ছিল। সে অবসরে রেডিও তেহরানের শ্রোতাদের সঙ্গে একটা মতবিনিময়ের সুযোগ ঘটে। এই শ্রোতা সমাবেশে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 50 শতাধিক প্রবীণ ও নবীন শ্রোতা অংশগ্রহণ করে এবং তাদের সাথে মতবিনিময়ে যে বিষয়গুলো জানা যায় সেটা হলো যে পশ্চিমবঙ্গে একটি শ্রোতা সম্মেলন করা, রেডিও তেহরানের একটি শ্রোতা সম্মেলনের ব্যবস্থা করলে অনেক শ্রোতাই বৃদ্ধি পাবে এবং শ্রোতাদের মধ্যে একটা আগ্রহ উদ্দীপনা তৈরি হবে বলে তারা সকলেই মতামত ব্যক্ত করেন। এছাড়াও তারা রেডিওর শ্রবণমান ভালো না থাকার কারণে ও ফেসবুক লাইভে অনুষ্ঠান প্রচারে মাঝে মাঝেই যে বিঘ্ন ঘটছে এ বিষয়ে তারা আলোকপাত করেন এবং তারা অনুরোধ করেন যাতে অনুষ্ঠান নির্বিচ্ছিন্নভাবে শোনা সম্ভব হয় সেই বিষয়ে যত্নশীল হওয়ার কথা বলেন। সুদূর ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে প্রখ্যাত DXR প্রদীপ চন্দ্র কুণ্ড এবং পশ্চিম মেদিনীপুরের সিদ্ধার্থ ভট্টাচার্য শর্টওয়েভ শ্রবণমানের বিষয়ে অভিযোগ জানায়। এর সাথে নিয়মিত ও দ্রুত EQSL ইস্যু করার অনুরোধ করেন। প্রিন্ট করা QSL পাঠানোর ব্যবস্থা করলে অনেক শ্রোতাবন্ধুই আগ্রহী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মুর্শিদাবাদ জেলা থেকেও এদিন বেশ কিছু নিয়মিত শ্রোতা অংশগ্রহণ করেছিলেন। তারাও ফেসবুক লাইভে অনুষ্ঠান প্রচারের বিঘ্নতা কাটিয়ে তোলার বিষয়ে জোর দেন এবং সাউন্ড সিস্টেম জোরালো করার দাবি জানায়। শ্রোতাদের জন্য যে সমস্ত বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থাপনা আছে সেগুলো এবং শর্টওয়েভ অনুষ্ঠান প্রচার যাতে অব্যাহত থাকে সেই বিষয়েও তারা আশাবাদ ব্যক্ত করেন। শ্রোতা মতবিনিময় সভায় এদিন বিভিন্ন জেলা থেকে বেশ কিছু নবীন শ্রোতা অংশগ্রহণ করেছিল। এই সকল শ্রোতাদেরকে নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি চিঠি বা ইমেলের মাধ্যমে মতামত জানাতে বলা হয়। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার নিয়মিত শ্রোতা বিধানচন্দ্র সান্যালের হাতে গত বছরের শ্রেষ্ঠ শেয়ারার দ্বিতীয় পুরস্কার স্বরূপ সুদৃশ্য ক্যালিগ্রাফি ও সনদ তুলে দেওয়া হয়। উপস্থিত সকল শ্রোতারাই সব শেষে জোরালোভাবে দাবি জানায় যাতে রেডিও তেহরান বাংলা কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গে অবশ্যই একটা শ্রোতা সম্মেলনের ব্যবস্থা করে এবং এ দাবি দীর্ঘদিনের, তাই এটা একটা সঙ্গত দাবি হিসাবেই তারা জানায়। অনুষ্ঠানের অবসরে মুর্শিদাবাদের ইন্টারন্যাশনাল DX রেডিও শ্রোতা ক্লাবের সৌজন্যে রেডিও তেহরানের অনুষ্ঠান সূচি, স্টিকার, কার্ড, ব্রোশিয়ার প্রভৃতি সামগ্রী উপস্থিত শ্রোতাদের একাংশের মধ্যে বিতরণ করেন।
শ্রোতা সম্মেলনের আয়োজন, শ্রবণমান উন্নত করা সহ শ্রোতা বন্ধুরা যেসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন তা নিয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে যোগ দেয়াই নাজিমুদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী থানার জগন্নাথদি থেকে ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি এম এম গোলাম সাওরার পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানকে আমি প্রচণ্ডভাবে ভালোবাসি আর এজন্য নিয়মিত বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুনি এবং মাঝে মধ্যে দুই একটি চিঠি লিখে প্রিয়জনের পাঠাতে বাধ্য হই। প্রিয়জন অনুষ্ঠান শ্রোতাদের মনের জমানো কথাগুলো চুপি চুপি লিখে পাঠাবার এক খোলা জানালা। প্রিয়জন, রেডিও তেহরানকে জনপ্রিয়তার উচ্চমাত্রা এনে দিয়েছে। অসম্ভব জনপ্রিয় এই অনুষ্ঠান শুনতে আমি কার্পণ্য করি না।
প্রিয়জন, অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জেনে সত্যিই ভালো লাগলো। আশা করি এভাবেই প্রেরণা যুগিয়ে যাবেন। আজকের আসরের শেষ মেইলটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গোংরা গ্রামের শ্রোতা আলামিন শেখ হিরামন। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরান বাংলার একজন নিয়মিত শ্রোতা। গত 21 আগস্ট প্রচারিত সবগুলো অনুষ্ঠান শুনেছি, পবিত্র কোরআন তিলাওয়াত, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, আসমাউল হোসনা, কথাবার্তা ও সুখের নেট থেকে অনেক কিছু জানতে পেরেছি। অনুষ্ঠানগুলো শুনে সত্যিই মুগ্ধ হয়েছি। চমৎকার অনুষ্ঠানগুলোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ভাই আলামিন শেখ হিরামন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ মতামত সমৃদ্ধ ইমেইলটির জন্য। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কয়েকজন ডিএক্সআর বন্ধুর নাম ঠিকানা জানিয়ে দেব, যারা আমাদের কাছে শর্টওয়েভে অনুষ্ঠান শুনে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে মোহাম্মদ নাজিমুদ্দিন, বাংলাদেশের ঝিনাইদহ থেকে নজরুল ইসলাম, মাদারীপুরের শ্রীনাদি থেকে মোহাম্মদ রাসেল শিকদার এবং মরক্কো থেকে জাওয়াত সাবের।
শর্টওয়েভে কষ্ট করে অনুষ্ঠান শোনার পাশাপাশি শ্রবণমান রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে কোচবিহারের শ্রোতা মনীষা রায়ের অনুরোধের কবিতা। কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত নারী কবিতাটি আবৃত্তি করেছে বাংলাদেশী বাচিক শিল্পী সীমা ইসলাম।
সাম্যের গানে গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বল আদি পাপ নারী নহে সে যে নর শয়তান, অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী বাহিরিতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধু। পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী জোগাইছে মধু। শস্যক্ষেত্র উর্বর হল, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। স্বর্ণ রৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান। সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়।
কবিতাটির অংশবিশেষ শুনলেন, আশা করি ভালো লেগেছে আপনাদের। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও এই কামনা করে বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
প্রিয়জন অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, বাংলাদেশ সর্বদা বিশ্ব শান্তি বজায় রাখতে সহায়তা করবে প্রধানমন্ত্রী মানব জমিন। চাকরিজীবীর কষ্ট গাঁথা প্রতিমাসেই ধার বাড়ছে প্রথম আলো। যুগান্তরের শিরোনাম, জজ মিয়াকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, এমপি পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি। রাষ্ট্রের পুলিশ বাহিনীকে প্রতিপক্ষ বানাচ্ছে বিএনপি, কাদেরের অভিযোগ কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, আনন্দবাজার পত্রিকা লিখেছে জগৎ সভায় কন্যাশ্রীর পর আবারও শ্রেষ্ঠ বাংলা, সেরার পুরস্কার নিতে বার্লিন যেতে পারেন মমতা। 8 ঘন্টায় 17 কোটি, ফের কলকাতায় বিপুল পরিমাণ টাকা উদ্ধার ইডির আজকাল। সংবাদ প্রতিদিনের শিরোনাম, ফের বিতর্কে অগ্নিপথ প্রকল্প, অগ্নিবীরদের আর্থিক সুবিধা গোপন রাখবে প্রতিরক্ষা মন্ত্রক। সংবাদ প্রতিদিন, এনডিটিভির খবর, কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানো যাবে না বললেন গোলাম নবী।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আকবর আলী খানের অপ্রকাশিত সাক্ষাৎকার, তরুণ নেতৃত্ব এলেই দেশ বদলাবে, পুরনোরা কিছু পারবে না। দৈনিক প্রথম আলোর এই শিরোনামের খবরে বলা হয়েছে তাদের জানা মতে এটি আকবর আলী খানের শেষ সাক্ষাৎকার। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎ ভালোই দেখি, অসম্ভব কিছু হবে না। আফ্রিকার কিছু দেশের মতো গুরুতর অবস্থা হবে না, আর ভারতের সঙ্গে তুলনা করতে গেলে তাদের সার্বিক সূচক বাংলাদেশের উপরে থাকে। তবে অনেক জায়গায় বাংলাদেশ থাকে এগিয়ে। সাম্প্রতিককালে আমরা দেখেছি আমলাতন্ত্র ও সরকার অনেকটা একাকার হয়ে গেছে। এ থেকে পরিত্রাণ পাওয়া কি সম্ভব? এর জবাবে তিনি বলেন, সম্ভব, যদি জওহরলাল নেহরুর মতো কেউ দেশের নেতৃত্বে আসেন। ওরকম রাজনৈতিক নেতাই এ সংকট থেকে দেশকে মুক্ত করতে পারবেন, আর নয়তো অসম্ভব। মানুষ ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারবেন এমন সম্ভাবনা দেখেন কি? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন সম্ভাবনা 10 থেকে 15 বছরের মধ্যে নেই। তবে বাংলাদেশের জনসংখ্যার গরিষ্ঠ অংশ হচ্ছে তরুণ, বর্তমান নেতৃত্ব হচ্ছে পুরনো। এদের কবল থেকে বের হয়ে তরুণ নেতৃত্ব গড়তে পারলে এখানে গণতন্ত্রের ভবিষ্যৎ আছে, নয়তো যেভাবে চলছে সেভাবেই চলবে।
চাকরজীবীর কষ্টগাঁথা প্রতিমাসেই ধার বাড়ছে। মানব জমিনের অর্থনীতি বিষয়ক এ প্রতিবেদনে বেশ কয়েকজন ভুক্তভোগীর বক্তব্য তুলে ধরে লেখা হয়েছে, সাধারণ চাকরজীবী যারা, তারা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। সাব্বিন নামের এক চাকরজীবী বলেছেন, এভাবে সংসার চালানো সম্ভব নয়। শুধু সাব্বিন নন, গত কয়েক মাসে দ্রব্যমূল্য এত বেড়েছে যে তা অধিকাংশ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
যুগান্তরের একটি খবরের শিরোনাম, জজমিয়াকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট। খবরটিতে লেখা হয়েছে, 2004 সালের 21 আগস্ট নৃশংস গ্রেনেড হামলার ঘটনায় মিথ্যা স্বীকারোক্তি নিয়ে ফাঁসানো জজমিয়াকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা হওয়ার পর কারাগারে থাকায় তার আর্থিক ও সামাজিক কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ধারণে তদন্তের নির্দেশনাও চাওয়া হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।
নতুন প্রযুক্তির সুযোগ নিয়ে সাইবার অপরাধ এবং সংঘবদ্ধ বহুজাতিক অপরাধের কারণে সৃষ্ট মানবতা বিরোধী কর্মকাণ্ড দমনে বিশ্বের দেশগুলোর মধ্যে সহযোগিতা সুসংহত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের কণ্ঠের এ খবরে লেখা হয়েছে, আজ ঢাকার একটি হোটেলে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ আয়োজিত ইন্টার পা সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের পাশাপাশি সহিংস চরমপন্থা এবং প্রযুক্তি নির্ভর অন্যান্য অপরাধ দমনে পুলিশের ডিজিটালাইজেশন একটি চমৎকার উপায় হতে পারে। বর্তমানে এসব অপরাধের কারণে বিশ্বজুড়ে পুলিশের দায়িত্ব পালনে তীব্র চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
এবারে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত। সাবেক কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ বলেছেন, জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা ফেরানো যাবে না। এনডিটিভির এ খবরে লেখা হয়েছে, গতকাল রোববার উত্তর কাশ্মীরের বারামুল্লায় এক জনসভায় গোলাম নবী এ ঘোষণা দেন। গত মাসে কংগ্রেস ছাড়ার পর নতুন দল গঠনের ঘোষণা দেন জম্মু কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিজেপি সরকার 3 বছর আগে জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহার করে। ভারতীয় সংবিধানের 370 ধারা জম্মু কাশ্মীরকে বৃহত্তর স্বায়ত্তশাসন দিয়েছিল। 370 ধারা পুনঃপ্রতিষ্ঠা করতে হলে পার্লামেন্টে 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। গোলাম নবী আরও বলেন, প্রতিটি নির্বাচনে কংগ্রেসের অবস্থার অবনতি হচ্ছে। ভারতে এমন কোনো রাজনৈতিক দল নেই যারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে, 370 ধারা পুনরুদ্ধার করতে পারে।
ফের বিতর্কে অগ্নিপথ প্রকল্প, অগ্নিবীরদের আর্থিক সুবিধা গোপন রাখবে প্রতিরক্ষা মন্ত্রক। দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, দেশের নিরাপত্তা জড়িত সুরক্ষার কথা বিবেচনা করেই অগ্নিপথ প্রকল্প সংক্রান্ত কোনো নথি প্রকাশ করা যাবে না বলে জানিয়ে দিল প্রতিরক্ষা মন্ত্রক। সম্প্রতি বিহারের এক সমাজকর্মী তথ্য জানার অধিকার আইনে অগ্নিপথ সম্পর্কিত বেশ কিছু তথ্য জানতে চেয়ে প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি দেন। উত্তরে, বিষয়টি সিক্রেট ফাইল, তাই এ সম্পর্কিত তথ্য প্রকাশ সম্ভব নয় বলে মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সমালোচনায় সরব তৃণমূল, কংগ্রেস ও বামেরা। প্রকল্পটি বাতিল করা উচিত, এটি একটি গ্যাস বেলুন, তাই এখন কেন্দ্র তথ্য গোপনের পথে হাঁটছে বলে তোপ দাগেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কেন্দ্র তথ্য গোপন করতে চাইছে মানেই ডাল মে কুচ কালা হ্যায়, কটাক্ষ কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের। তো শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে, ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। গত 21 বছর ধরে আমেরিকার যে সমস্ত মানুষ বিশ্বাস করেন যে 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার ঘটনা মিথ্যা, দিন দিন তাদের সংখ্যা বাড়ছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা, অর্থনীতিবিদ এবং গ্রন্থকার ডক্টর পল গ্রেগ রবার্টস এ কথা বলেছেন। রাশিয়া বাজার দরের চেয়ে কম দামে জ্বালানি রপ্তানি করবে না বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী নিকোলাই শুলগিনভ। তিনি বলেছেন, যারা রাশিয়ার জ্বালানির দাম নির্ধারণ করে দেবে তাদের কাছে মস্কো তেল বা গ্যাস বিক্রি করবে না। ইউক্রেন যুদ্ধ ট্যাং পেতে মরিয়া হলেও তা দেশটিকে সরবরাহ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জার্মানি। আজ সোমবার বার্লিনে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিনা লামব্রেস্ট বলেছেন, কোনো দেশ এখন পর্যন্ত পশ্চিমা নির্মিত পদাতিক যুদ্ধযান বা মূল ব্যাটল ট্যাঙ্ক ইউক্রেনকে সরবরাহ করেনি। জার্মানি একতরফাভাবে এ ধরনের পদক্ষেপ নেবে না, এ বিষয়ে আমাদের অংশীদারদের সঙ্গে একমত আমরা। তিনি আরও বলেছেন, 100 বিলিয়ন ইউরোর বিশেষ তহবিল ব্যবহার করার পরও জার্মানিকে ন্যাটো বেঁধে দেওয়া জিডিপির 2% সামরিক ব্যয়ের লক্ষ্য পূরণ করতে হবে এবং সামরিক নেতৃত্ব গ্রহণ করতে হবে। ইসরায়েলের তেল আবিব ও হাইফাতে হামলা চালানোর জন্য উন্নত ড্রোন তৈরি করেছে ইরান, জানিয়েছেন কমান্ডার কিউমার্স হায়দারি। লেবাননের জ্বালানি মন্ত্রী বলেছেন, ইরানের অনুদানকৃত তেলের চালান পৌঁছার পরেই সেদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সংস্কার করা হবে। বাংলাদেশের পুলিশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসতে পারে বলে ফখরুলের মন্তব্য। ওবায়দুল কাদের বললেন, বিএনপি ষড়যন্ত্রের মূল হোতা। এবং ভারতের জ্ঞান বাপী মসজিদ মামলায় মুসলিম পক্ষের আপত্তি খারিজ করে শুনানির সিদ্ধান্ত নিয়েছে আদালত। হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি চলছে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।
تهران نخست.